অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে জানাই অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণীতে সুস্বাগত। ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানে আমরা বিগত মাদানী মুজাকারাগুলোতে অনুষ্ঠিতব্য আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকেরও ইনশাআল্লাহ তাআলা আমরা বিগত মাদানী মুজাকারাগুলোর কিছু আলোচ্য বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আমাদের সাথে যদি থাকা হয় তাহলে অনেক ইলমি দিন অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। যথারীতি আমাদের সাথে রয়েছেন মুনাওয়ার ভাই এবং শোয়েব ভাই, কালামও আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। আসুন, দুরুদে পাকের ফজিলত রয়েছে, এর পূর্বে আসুন ভালো ভালো নিয়ত আমরা করে নিই। কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমরা নিয়ত করে নিই। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখবনের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। পাশাপাশি যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। দরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শাফি উম্মত, মুস্তফা জানে রহমত, আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকের যে বিষয়গুলো নিয়েছি গত মাদানী মুজাকারার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে, যার মধ্যে শুরুতেই আমরা মুনাওয়ার ভাইয়ের কাছে যাব। যে বিষয়টি নিয়ে আলোচনা করে শুরুতেই যে একটি ঘটনাও উল্লেখ করেছে আমির সুন্নাত, এবং পাশাপাশি অহংকারের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছেন। আমরা মানুষ, আর মানুষ মাত্রই ভুল হবে, আর যেহেতু আমরা মুসলমান, আর প্রত্যেকটি কাজ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হওয়া উচিত। মানুষ যেমন বাহ্যিকভাবে অসুস্থ হয়, অভ্যন্তরীণভাবেও অসুস্থ হয়ে থাকে, যা মানুষ দেখে না। অভ্যন্তরীণ রোগগুলোর মধ্যে একটি বিমারি হচ্ছে, আত্মিক ব্যাধির মধ্যে একটি ব্যাধি হচ্ছে অহংকার। এই অহংকার যার মধ্যে থাকবে, এ ব্যাপারে হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় এসেছে, যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে সুঘ্রাণ পাবে না। অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে এ ব্যাপারে, আর মানুষ অহংকার করেই বসে। এই অহংকার সম্পর্কিত আমরা শুরুতেই আসব কিছু মাদানী ফুল মনোয়ার ভাই থেকে নিব ইনশাআল্লাহ।
বাস্তবিক পক্ষে আমাদের অনেক সময় অতিবাহিত হয়, অনেক অর্থ খরচ হয়, এবং সামগ্রিকভাবে আমাদের অনেক কিছুই নিয়ামত ব্যয় করে আমরা অনেক কাজ করি, কিন্তু দেখা যায় অহংকারের কারণে সেটা যদি নিষ্ফল হয়ে যায়, আর এর প্রতিদানস্বরূপ যদি আমাদের জাহান্নামে যেতে হয়, তাহলে প্রতিটা ব্যক্তির প্রত্যেকটা ওই কাজ যেটার মধ্যে অহংকার চলে আসতে পারে সেটার ক্ষেত্রে শতবার ভাবা উচিত।
আচ্ছা,
আমির আলে সুন্নাত শুধু নয়, বুজুর্গানের দিনের একটা পদ্ধতি ছিল, তারা বিভিন্ন ঘটনাকে অনুসরণ করে সেটা থেকে শিক্ষা নিত।
আচ্ছা,
তো তারই ধারাবাহিকতা আমির আলে সুন্নাত একটি ঘটনা বলেছেন, যেটা বনি ইসরায়েলের ঘটনা। তো এটা দর্শকদের মধ্যে অনেকে জানে বা আমরাও অনেকে জানি, কিন্তু এটা ভুলে যাই, এর থেকে শিক্ষাটাও ভুলে যাই। হ্যাঁ, তো এই জন্যই কোরআন হাদিসের কথা দেখা যায়, কিছু কথা বারবার শুনলেও তো এটা আমাদের কাছে পুরনো মনে হয় না, কেননা নতুনভাবে এটা থেকে শিক্ষা আমরা নিতে থাকি।
জি,
তো এইভাবে আর এটা বোঝানোরও কিছু নেই, কেউ যদি বলবে না ভাই একবার মোবাইলে চার্জ দেবো সারা জীবন চলবে এমন কোনো মোবাইল আবিষ্কার, এটা কোনো আজ পর্যন্ত আমার কাছেও কেউ বলে না, আপনার কাছে বলবে না। তো কোরআন হাদিসের কথাই যদি বলে যে বারবার একটা কথা শোনাচ্ছে হুজুররা, এই বারবার শোনানোর পর আমার আমল হচ্ছে কতটুকু সেটা দেখার বিষয়। নতুনভাবে ইসলাম আসবে না, ইসলামের ঘটনাগুলো সব কিছু যা আছে তাই থাকবে। হ্যাঁ, নতুন আঙ্গিকে মুফতিনা ইকরাম আমাদের বর্তমান প্রেক্ষাপটে মাসআলা মাসাইলের সমাধান দেবে, কিন্তু যেই ঘটনাগুলো ঘটে এগুলো থেকে শিক্ষা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা বিভিন্নভাবে নিতে পারবো। তো বনি ইসরায়েলের যে ঘটনাটা, তো কিছুটা এমন যে এক আবিদ ছিল, সে ইবাদত
মানে
ইবাদত পরায়ণ আল্লাহর নেককার বান্দা, তো সে এক জায়গার মধ্যে বসা ছিল, তার মাথার উপরে আল্লাহ তাআলার হুকুমে একখণ্ড মেঘ ছায়া দিচ্ছিল। তো এক গুনাগার ব্যক্তি জঙ্গলে পা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে সে দেখলো যে আবিদ ব্যক্তিটি ইবাদতে মগ্ন, বা সে আল্লাহর ধ্যানে মগ্ন, বা আল্লাহ জিকিরে মশগুল, বা সে ভালো মনে করে যে তার মাথার উপর ছায়া দিচ্ছে, আল্লাহ তাআলা নেককার বান্দা হবে। তো আমি তো অনেক গুনাগার, বদকার, নাফরমান, আমি এই নেককার ব্যক্তির সংস্পর্শে যাই, তো আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে গেলে কেউ বিফলে যায় না। এই ধরনের ভালো নিয়ত করে সে ওই ব্যক্তির পাশে গিয়ে বসল। তো যখনই বসল, তো ওই আবিদ ব্যক্তির, ইবাদত পরায়ণ ব্যক্তির খেয়াল আসলো যে এই বিপদ কোত্থেকে আসলো, অর্থাৎ এই গুনাগার ব্যক্তি আমার কাছে কেন আসলো, তার কারণে আবার আমার উপর আজাব তো চলে আসবে না। বা তার ভিতরে যেই খেয়াল আসলো, সেই খেয়ালটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ছিল না। তো ওই ব্যক্তি কি করলো, ওই গুনাগার ব্যক্তিকে চলে যেতে বললো, বা তাড়িয়ে দিল, তার আন্দাজটা যেটা ছিল তো সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় ছিল। তো যখনই ওই ব্যক্তি চলে যাচ্ছিল মন খারাপ করে, তো সেই সময়ের মধ্যে ওই ম্যাগের খণ্ডটি ওই গুনাগার ব্যক্তির সাথে চলে গেল।
আচ্ছা আচ্ছা,
তো যখনই চলে গেল,
তো নেককার বান্দা যিনি ছিলেন তার থেকে চেঞ্জিং হয়ে
ওই গুনাগার ব্যক্তির যিনি বসেছিল তার সাথে সাথে চলে গেল। তো ওই জামানার মধ্যে যে নবী ছিল, সেই নবীর প্রতি আল্লাহ তাআলার আদেশ আসলো, আল্লাহ তাআলার পয়গাম আসলো যে প্রত্যেককে নতুনভাবে ইবাদত করার জন্য, ইবাদত শুরু করার জন্য বলে দিন। তো এটা ঘটনা যখনই জানতে চাওয়া হলো, তখন এর জানানো হলো যে এই যে নেককার ব্যক্তি, তার আচরণ অহংকার বশত এমন হওয়ার কারণে তার পূর্বের যত ইবাদত ছিল তা বরবাদ হয়ে গেছে।
আল্লাহু আকবার।
আর এই যে গুনাহগার ব্যক্তি, তার ভিতরে যে খেয়াল হলো যে নেককারদের সঙ্গে স্পর্শে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে, নেককার হওয়া যাবে, আমার গুনাহের কাফফারা হবে, এই যে তার খেয়াল যেটাই ছিল সেটা আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিয়েছে। তো এইভাবে উভয়কে নতুনভাবে আমল করার জন্য, নতুনভাবে আমল শুরু করার জন্য বলা হয়েছে। এখান থেকে অনেক শিক্ষা আমাদের জন্য, যে প্রথমত গুনাগার আমি অনেক, নিজেকে গুনাগার মনে করব, অপরকে নেককার মনে করব, আর গুনাগার হিসেবে নেককারের সংস্পর্শ অবলম্বন করার ইচ্ছা এটা সবসময় থাকতে হবে, যে কোনো সময় আমার ভাগ্য চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো
লিলাহে ওলিমে তাসির দেখি বদলতি হে হাজারো কি তাকদীর দেখি,
মাশাআল্লাহ। আর আরেকটা যে বিষয়, যে আমি যত বড় ইবাদত পরায়ণ হই না কেন, আমি পানির উপর দিয়ে হেঁটে যাই না কেন, হাওয়ার মধ্যে ভাসি না কেন, আমাকে ম্যাগের খণ্ড ছায়া দেখ না কেন, আমি যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার নৈকট্যের মধ্যেই থাকবো এই গ্যারান্টি আমার কাছে নেই। এজন্য আমাকে সদা সর্বদা জাহান্নামের আগুনকে ভয় করতে হবে, আমি অহংকারী না হয়ে যাই এটার জন্য ভয় করতে হবে, আমার মধ্যে নিফাক চলে আসবে কিনা সেটার জন্য ভয় করতে হবে,
যেমন
যে রিয়া আসলো কিনা, লোক দেখানো আমল হচ্ছে কিনা, আর এই নিয়ামত তো চলে যাবে না। তো এই জন্য সব সময় নিজেকে নিকৃষ্ট মনে করে ভয় করা। এই যে আবিদ ব্যক্তি, সে আবিদ ছিল, তো যার কারণে ইবাদত তো করছে, অনেক ইবাদত, কিন্তু আল্লাহ তাআলার রাজ, গোপন রহস্য, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের এসে মুসলমান হয়ে যেত, আউলিয়া কেরামের বৈশিষ্ট্য ছিল, সাহাবা কেরামের বৈশিষ্ট্য ছিল, তাদের সংস্পর্শে এসে যাদের, যারা দুর্ভাগা ছিল তাদের ভাগ্য চমকে যেত,
পরিবর্তন হয়ে যেত।
তো ওই বুজুর্গের বাস, এটা আল্লাহ পাকে ভালো জানে।
এখন আমাদের সমাজেও মনোর ভাই আছেন, বদেকার ছিলেন, নাগার ছিলেন, সমাজের কীট মনে করা হতো, পরহেজগার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, নামাজি হয়ে যায়, অক্ষত আল্লাহর বলি হয়ে যায়, অসংখ্য মানে মানুষ এভাবে রয়েছে, কার সহবতে গিয়ে, কার সংস্পর্শে গিয়ে, কোথায় গিয়ে মানুষ ন্যাক্কার হবে কেউ বলতে পারে না। সেজন্য নিজেকে সুফি ভাবা, নিজেকে ন্যাক্কার ভাবা, এটা তো কখনোই কশ্চিনকালেও ঠিক হবে না। এজন্য আমাদেরকে আউলিয়ায়ে কামিলিন কিছু পরামর্শ দিয়ে থাকেন। পরামর্শগুলো হচ্ছে যে দিনই কাজে, দিনই কাজ যেগুলো, এই দিনই কাজে যারা উপরস্থ ব্যক্তিবর্গ থাকে তাদেরকে হিংসে করা, তাদেরকে দেখা, এবং আপনার
ঈর্ষা
ঈর্ষা করা, ঈর্ষা করা যে হায় আমি এরকম নেককার হয়ে যেতাম, আমি এরকম তাহাজ্জুদ গুজার হয়ে যেতাম,
সেটা দেখে চেষ্টা করা,
চেষ্টা করা
তেমন হওয়া।
হ্যাঁ, দ্বিতীয়ত আপনার দুনিয়াবি ক্ষেত্রে আমার নিচের মানুষকে দেখা উচিত যে আমার চেয়ে কোন মানুষটি কষ্টে নিপীড়িত রয়েছে, দুঃখে ভরা রয়েছে, কষ্টে জর্জরিত রয়েছে। আমি ঘরে ঘুমাচ্ছি, কে রেল লাইনে ঘুমাচ্ছে, কে ফুটপাতে ঘুমিয়ে আছে, তো তাদের দিকগুলো আমাদের যখন দেখবো তখন ইনশাল্লাহ আমাদের ই হবে। আর অহংকার মূলত ওই তখনই আসে, অহংকারের সংজ্ঞার মধ্যে আসে না, যে নিজের কামালিয়াত জামালিয়াত যা কিছু আছে যে নিজের মনে করা, আল্লাহর পক্ষ থেকে না, ঠিক না, নিজের সৌন্দর্য, নিজের শক্তি, নিজের সামর্থ্য, নিজের, দেখবেন অনেকেই বলে আমার মেধার মেধার জোরে এটা আমি করেছি,
আমার পরিশ্রম,
আমার পরিশ্রমে আমি এটা করেছি, আমার টাকা ছিল এজন্য এটা করেছি, বাবা রেখে গেছে এজন্য এটা করেছি, নিজের সৌন্দর্যের কারণে আমি এতটুকু মানে আমাকে মানুষ পছন্দ করে, মানে ইত্যাদি।
অহংকারী ব্যক্তির কিছু আলামত আছে,
জি,
যে আপনি বুঝবেন কিভাবে আপনার মধ্যে অহংকার আছে, যে যে আমি বললাম মাশাআল্লাহ শোয়েবে খুব ভালো নাচ শরীফ পড়ে, আমি আপনাকে বললাম মাশাআল্লাহ খুব ভালো হোস্ট, তো এই ক্ষেত্রে মুসলমান তো সেই ব্যক্তি যার প্রশংসা প্রথমত ভালো লাগবে না,
যে মানে যার মধ্যে অহংকার
থাকবে তার প্রশংসা ভালো লাগবে,
যার মধ্যে অহংকার থাকবে, একটু মানে ক্লিয়ার করে দিই,
যে আমি ক্লিয়ার,
যার মধ্যে অহংকার থাকবে তার যদি প্রশংসা করা হয় তার মজা লাগবে,
ভালো
ভালো লাগবে,
জি। আচ্ছা, দোস্তটি বললে ভালো লাগবে না, আর আরেকটা বিষয় হলো যে নিজের মধ্যে নিজে আমি যাচাই করতে পারি, যখনই কেউ বলবে যে ভাই আপনার তো এটা ভালো এটা ভালো, তখন ওই ব্যক্তির অকপটে বলে ওঠে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জবানে যদি ওই সময় না আসে, অন্তর যদি না আসে, হ্যাঁ ঠিকই যদি চিন্তা করে, হ্যাঁ আসলে তো আমি এই কাজটা যদি না করতাম তো তো এমন হতো, হ্যাঁ আমি আমি বুঝি এই কামালিয়াতের মূল ভাগিদার আমি,
নিজের জামালিয়াত, নিজের কামালিয়াত, নিজের সৌন্দর্যতা, নিজের মধ্যে যে শক্তি সামর্থ্য যা কিছু রয়েছে সকল কিছুই আল্লাহ তাআলা,
ওই সময় বোঝা যায় আচ্ছা আমি কেন আল্লাহ শুকরিয়া আদায় করছি না। তো এই ক্ষেত্রে দেখা যায় এটা থেকে বাঁচা যায়। তো এখানে যে বিষয়টা আমরা অহংকার থেকে বাঁচবো, অহংকারী ব্যক্তির পরিণাম খুবই ভয়াবহ, হাশরের ময়দানে অহংকারী ব্যক্তিকে পিঁপড়া এর আকৃতিতে সমতুল্য করে হাশরের ময়দানে উঠানো হবে, এবং তাদেরকে যত কষ্ট নিপীড়ন আছে তাদের সেটা সহ্য করতে হবে। তো আজকে আমরা যদিও বুক ভাসিয়ে বা যে যেভাবে অহংকার করি, কাল হাশরের ময়দানে এই মানুষ আমাদেরকে পিষবে, এমন আমাদেরকে সেই পিঁপড়ার তুল্য আমাদেরকে করে উঠানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক,
যারা আমরা নিজের শক্তিকে,
জি,
নিজের মনে করতাম, নিজের সামর্থ্যকে নিজের মনে করতাম, নিজের সৌন্দর্যকে আমি মানে নিজের সৌন্দর্য দিয়ে অন্য মানুষকে ই করতাম,
জি,
যে আমি সুন্দর রয়েছি এ ব্যক্তি কালো,
জি,
আমি হ্যান্ডসাম রয়েছি ওই ব্যক্তি দুর্বল রয়েছে, তো সেই দুর্বলতা তাকে ওই সময় কিয়ামতের দিন দেখানো হবে, যে তুমি কেমন হ্যান্ডসাম ছিলে, কেমন সৌন্দর্য ছিলে, কেমন তুমি শক্তিবান ছিলে, পিঁপড়ার মতো করে দিলাম, এখন মানুষ পিষবে।
আর জাহান্নামের মধ্যে তাদেরকে এমন একটা জায়গা রাখা হবে যে জায়গার মধ্যে জাহান্নামীদের পুঁজ জমা হয়।
ওহো,
আল্লাহ পাক আমাদেরকে বাস অহংকার থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক। এখানে পরিশেষে একটি কথাই বলবো যে আমাদের এই শিক্ষা নেয়ার ক্ষেত্রে অনেকের অনেক কনসেপ্ট থাকে, তো এখন যদি কেউ মনে করে আচ্ছা খারাপ ব্যক্তির দিকে খারাপ ভাবা যাবে না, তো কোথাও আমাদের সমাজে আমাদের প্রসিদ্ধ আছে অমুক জায়গার মধ্যে নেশার আড্ডা হয় তো তারা তো খারাপ ব্যক্তি, তাদের থেকে দূরে থাকা যাবে না বা অহংকারী মনে করা যাবে না, দূরে থাকলে অহংকারী মনে হয় আমি গিয়ে সেখানে বসি না, সেটা না। এখানে বিষয়টা হলো প্রথমত নিজেকে ন্যাক্কার হওয়ার জন্য, ন্যাক্কার বানানোর জন্য ন্যাক সংস্পর্শ অবলম্বন করতে,
অবলম্বন করা।
কখনো যদি কোনো গুণাগার ব্যক্তি আমার কাছে আসে, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নেকির দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান বানিয়েছেন, তাদেরকে ন্যাক্কার বানিয়েছেন, তো সেই হিসাবে আমাদেরকে কী করতে হবে, নেকির দাওয়াত দিতে হবে। আজকে সারা দুনিয়া কিন্তু দেখছে আমিরে আহলে সুন্নাহদের কাছে,
আল্লাহ
দাড়ি নাই সেও আসছে, প্যান্ট শার্ট তারপরে গায়ক নায়ক যারা আছে দুনিয়ার মধ্যে, এমপি মন্ত্রী যারা আছে, সবাই আমির হোসেন থেকে আসে।
আপনি
সবার কাছ থেকে মুস্কি হাসি, সবার কাছ থেকে হেদায়েতের দোয়া, সবার কাছ থেকে দাড়ি রেখে দিয়ে নিয়ত করে দোয়া নিচ্ছে, গুনাহ থেকে তওবা করছে। তো বিষয়টা হলো আমরা মুসলমানকে হতে হবে সমুদ্রের মতো, যেখানে ইন্ডাস্ট্রির সকল ময়লা, প্রাকৃতিক সকল ময়লা আসবে, সেটাকে সে হজম করে বিশুদ্ধ পানি বা সুন্দর পানি, এই ফুটফুটে পানি উপহার দিবে। তো মুসলমানদের এরকম করতে হবে যে আমার কাছে আসবে, আমি তার সকল খারাপ কিছুকে সহ্য করে আমি আমার নবীর মিষ্টি মধু সুন্নত দ্বারা নেকির দাওয়াতে তাকে হেদায়েতের পথে।
আমরা যখন রমজান মাসে ইতিকাফরত ছিলাম আমির হোসেনের সাথে ফয়জানে মদিনা আন্তর্জাতিক মাদানী মার্কাজে,
জি জি বাম,
তো দেখা গেল মানে আছে না আমাদের সমাজের মধ্যে যারা একটু অ্যাবনর্মাল টাইপের হয় অথবা একটু ফকিরি টাইপের হয়, তাদেরকে পাশে বসতে দেয় না, তাদেরকে আসতে দেয় না, নিজের কাছেও আসতে দেয় না, এরকম কিছু মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। আমি আমির হোসেনকে দেখলাম যে ফয়জানে মদিনার মধ্যেই আপনার এক সাইডে যারা বউ বা বধির কথা বলতে পারে না, মানে ই করতে পারে না, তাদেরকেও ওখানে তারাও আসছেন অসংখ্য, মানে অনেক সংখ্যায়, এবং তাদেরকে ওই ইশারায় আমির হোসেন কী বলছেন যিনি শুনতে পাচ্ছেন তিনি ইশারায় দেখাচ্ছেন। আমির হোসেন বলতেছেন যে যে ওরা তো আমার কথা শুনতেছে না, বুঝতেছে না, আমাকে দেখতেছে না, যারা অন্ধ তারা দেখতে পাচ্ছে না, তারপরও আমার মহব্বত এখানে আসছে, আমার মন চায় আমি তাদেরকে জড়াই ধরি আমার কাছে নিয়ে আসি। এগুলো শুনে সবাই মানে
খুশি,
আরো খুশি হয়ে গেছে। তো একটা আছে না আমাদের সমাজের মধ্যে দেখবেন যে যদি রাস্তা দিয়ে কোনো ফকির হেঁটে যাচ্ছে আর সাথে আপনার ই হচ্ছে, তখন জামা কাপড় ছাড়া শুরু হয়ে যায়, আপনার রিক্সাওয়ালার সাথে বসে চা খাইতে সমস্যা হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। আমাদের সমাজ
ঘটনা মনে পড়ে গেল, আসলে এই টপিকটা এমন যে দর্শকদের যদি বলতে থাকা হয় তাদেরও জেহেন হতে থাকবে, তারাও শুনতে ভালো লাগবে। আমরা যে জান্নাতে যাওয়ার প্রত্যাশী, সে জান্নাতের যুবকদের সর্দার কারা? কারা? ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাতে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একদিন আরোহীর উপরে আরোহণ করে যাচ্ছিল, এমন সময় সেই মদিনার ফকিররা বললো যে হে শাহজাদা, আমাদের সাথে একটু খাবারের মধ্যে শরিক হয়ে যান। তো তিনি কি করলেন, সেখান থেকে নেমে তাদের সেখানে বসে গেলেন, খাবার খেলেন। আচ্ছা, খাবার শুধু খেলেন না, খাওয়ার পরে বললেন যে এবার আমার আমার ঘরে আপনাদের দাওয়াত। তখন তাদেরকে নিয়ে তাদের ঘরে আপ্যায়ন করলেন। তো এই ছিল আমাদের জান্নাতি
করলেন, আপ্যায়ন তাদেরকে মানে ছলে ভরে ভরে উপহার
খুশি করলেন। আল্লাহু আকবার। এই হলো জান্নাতি যুবকদের। আজকে যদি আমরা মনে করি না যে আমাকে জান্নাতি করে তুলতে হবে, তো তার মানে এটার জন্য গাড়ি কিনতে হবে, বাড়ি কিনতে হবে না। এই যে জান্নাতি যুবকদের জীবনে যদি অধ্যয়ন করি, হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ তাদের মধ্যে উজ্জ্বল আলোর মতো দেখা যাচ্ছে। তো এই যে গরিবের পাশে বসা, তারপর সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন, এক অন্ধ ব্যক্তি, তার হয়তো কোনো কারণে পা প্রসারিত ছিল বাকি। তো খলিফাতুল মুসলিমিন তিনি যাচ্ছিলেন, তো হঠাৎ করে তার পা লেগে গেল। তো তার পা লেগে গেল, সেই অন্ধ ব্যক্তি বলছেন, খুব রাগান্বিত হয়ে কিছু কথা বলছিলেন যে আপনি কি অন্ধ, আপনি কি দেখেন না, বা এই জাতীয় কিছু কথা বললেন। আল্লাহু আকবার, কখনো বলেন নাই তুমি কি জানো আমি এমপি, তুমি কি জানো আমি মন্ত্রী, তুমি কি জানো আমি প্রেসিডেন্ট,
হ্যাঁ
আমি আমিরুল মুমিনিন, তুমি আমার আমার কথা বলছো, তোমার গর্দান উড়িয়ে দেব। হ্যাঁ, যার ভয়ে শয়তান রাস্তা পাল্টে যায় তার আচরণ কেমন, কারণ তারা হলো দুনিয়াতে থাকা অবস্থা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাদের আচরণ কি হলো, সে বিনয় সহকারে তার কাছে বলল যে আমি নিজের নিজেকে নিজে ভুল স্বীকার করলেন, বা নিজেকে এই সে বিনয় করে তার কাছে ক্ষমা চাইলেন, ভাই এরপরে চলে গেলেন। তো এই হলো যে প্রকৃত জান্নাতি ব্যক্তির বৈশিষ্ট্য। আজকে আমরা মসজিদে যারা চিল্লান্তে উঠি, বাচ্চাকে ধমক দেওয়ার জন্য হোক, বৃদ্ধকে বোঝানোর জন্য হোক, ফ্যান ছাড়লো কেন, এসি বন্ধ করলে কেন, এই যে বিষয়গুলোর মধ্যে আমরা যে আওয়াজ তুলি, এই আওয়াজের মধ্যে আমার মধ্যে তো অহংকারী কোনো ভাব নেই, এটাও আমাদের খেয়াল করা উচিত। গরিবদেরকে দান অনুদান দেওয়ার সময় এমন আমাদের আচরণ হয় নে, সময় মতো আসতে পারো না, এই না সেই না, অনেক ধরনের কথা আমরা বলি।
যাকাতের কাপড় 100 পিস দিবে, 1000 লোক এসে মানে দাওয়াত দেওয়া হয়, ওর মধ্যে দুই একজন কি হয়ে যায়।
আল্লাহু আকবার। তো আমাদের আচরণ নম্রতা এমন হওয়া দরকার যে সবসময় আমাদেরকে মানে এটা ই করা, চিন্তা ফিল করা যে আমি জান্নাতে যাব, এখন মারা গেলে কি আমি জান্নাতের উপযোগী কিনা, তখন নিজের মধ্যে একটা মানে একটা মানে মেশিন তৈরি হয়ে যাবে চেক করার, যে আসলে না আমি তো এখন উপযোগী না। তা তাহলে নিজেকে অহংকারী মনে করে, গুনাহগার মনে করে তওবা ইস্তেগফারে লেগে যাওয়া আর গুনাহ থেকে বেঁচে থাকা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বাস অহংকার থেকে হেফাজত করুন,
আমিন।
আল্লাহ তাআলা আমাদেরকে তার বিনয়ী বান্দা হিসাবে কবুল করুন,
আমিন।
নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার বিনয়ী বান্দা হতে চাই, যাতে আমরা দুনিয়া আখিরাত আমাদের উত্তম হয়ে যায়, না হয় দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখিরাতও বরবাদ হয়ে যাবে। যার আখিরাত বরবাদ হয়ে গেল তাহলে তার সব চলে গেল। নিজের ঈমান এর ব্যাপারে ভয় করা উচিত। আল্লাহ তাআলা ঈমান ও আফিয়াত নসিব করুন, এবং আমাদের শারীরিক গঠন, আমাদের শক্তি সামর্থ্য, যা কিছু বুদ্ধি, যা কিছু রয়েছে, যার বুদ্ধি রয়েছে, আপনি যার বুদ্ধি নেই তার দিকে একটু লক্ষ্য করুন। আল্লাহ তাআলা আপনাকে ওভাবে বানাতে পারতেন। যার শক্তি রয়েছে দুর্বলের দিকে তাকিয়ে দেখুন, আপনাকেও দুর্বল, আপনিও দুর্বল হতে পারতেন। যিনি গরিব রয়েছে, আপনি ধনী রয়েছেন, তার দিকে তাকিয়ে দেখুন, আপনিও ওই জায়গায় হতে পারতেন। আপনি খাট পালঙ্কে শুয়ে আছেন, যিনি ফুটপাতে শুয়ে আছেন তার দিকে চেয়ে দেখুন, আপনিও তার জায়গায় হতে পারতেন। তো যিনি কালো রয়েছেন, আপনি সুন্দর রয়েছেন, চেহারা গঠন ভালো, আপনি তার দিকে তাকিয়ে দেখুন, হতে পারে, হতে পারতো আপনিও তার মতো চেহারা, অথবা এখনও হতে পারে চেহারা বিকৃত হয়ে যাওয়া, আল্লাহ চাইলে কি না হতে পারে। সেজন্য সর্ব অবস্থায় আমরা অহংকার মুক্ত, অহংকার যাতে আমাদের অন্তরে না আসে, যদি চলেও আসে তাহলে এর চিকিৎসা, যেটা মনোয়ার ভাই বললেন যে প্রশংসা করলে ভালো লাগবে না, ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো অপশন রয়েছে। বিশেষ করে মাকতাবুল মদিনা কর্তৃক একটি প্রকাশিত কিতাব রয়েছে, বাতিনি বিমারি নামে, ইনশাল্লাহ মনে হয় বাংলা হয়ে গেছে ও চিরেই চলে আসবে মাকতাবুল মদিনাতে, সংগ্রহ করে অধ্যয়ন করলে ইনশাআল্লাহ তাআলা অনেকগুলো বাতিনি বিমারি রয়েছে, অর্থাৎ আত্মিক ব্যাধি রয়েছে।
নেকির দাওয়া যে কিতাব আছে সেখানে রিয়া অনেক বিস্তারিত মাদানী ফুল দেয়া আছে, যে কিভাবে রিয়া হবে, এতে বাঁচার উপায় কি, আমির আল সুন্নাত খুব সুন্দরভাবে লিখেছেন। তো সেই অধ্যায়টা যদি পড়া হয় তাহলে ইনশাআল্লাহ অহংকার থেকে বাঁচার অনেক মাধ্যম হবে
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ মানে একটা মাদানী মুজাকারা খুব গুরুত্বপূর্ণ ছিল, নফসে মুতমাইন্না কিভাবে হাসিল হবে, এটা হচ্ছে আমরা সবাই নফসে আম্মারার পিছনে লেগে আছি, নফসে আম্মারা নফসে মুতমাইন্না,
নফসে আম্মারার ধোকায় পড়ে আছি, আমরা
ধোকায় পড়ে আছি। তো নফসে আম্মারার ধোকায় পড়ে আছি, কিন্তু নফসে মুতমাইন্না হওয়াটা আমাদের জন্য খুবই জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। নফসে মুতমাইন্না কিভাবে অর্জিত হবে,
আল্লাহ সবাইকে সেই নফস দান করুক। এখানে বলা হয়েছে যে ইখলাসের অধিকারী হওয়া, তাকওয়া অর্জন করা, বেশি বেশি ইবাদত বন্দেগী করা, আর সবচেয়ে বড় আল্লাহ তাআলার রহমতে এটা অর্জিত হবে। আর এখানে পরহেজগারিতা অবলম্বন করা সবচেয়ে বেশি জরুরি। তো পরহেজগারিতা অবলম্বন করার বিষয়ে বুজুর্গানে তিনি অনেক কথা বলেছেন, যে সবচেয়ে বড় পরহেজগারিতা হলো গুনাহ বর্জন করা। তো যদি আমাদের গুনাহ চলতে থাকে আর নফসে মুতমাইন্নার খেয়াল করি তাহলে এটা আসলে ভুল হবে। তো এই জন্য আমাদের পরহেজগারিতা অবলম্বন করা, গুনাহকে ছেড়ে দেয়া, আর বেশি বেশি নেককার হওয়ার জন্য নেকি করা এবং নেককার সংস্পর্শে আসা, এই বিষয়গুলো যখন প্রবল হবে নিজের মধ্যে তখন ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের সেই বিষয় হবে। যেমন সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু ইবাদতের পাশাপাশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকাটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন।
সুবহানাল্লাহ,
এজন্য আল্লাহ পাক তাকে এমনভাবে কবুল করেছেন যে সব জায়গার সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু
তাআলা,
হ্যাঁ, কোথায় এই ছোটবেলা থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে বন্ধুত্ব ছিল,
মক্কার সাথে, হিজরতের সাথে, মদিনার সাথে,
গোহার সাথে,
বরজাকের সাথে,
জান্নাতের সাথে, আর এখানেও আলহামদুলিল্লাহ রজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাম করছেন। এখানে এটা সেই নফস, আমি এই ঘটনা থেকে বলছি, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে এই নফস যারা এর অধিকারী হবে, তো তারা তাদেরকে যখন আল্লাহ পাকের মোবারক নাম ধরা হবে তাদের সামনে, তারা লাব্বাইক বলে আল্লাহ তাআলা দিদারের জন্য, আল্লাহ তাআলার জন্য পাগল হয়ে বের হয়ে যাবে। তো সেই পর্যায়ের নফস, হ্যাঁ, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতিব্যস্ত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে এইভাবে সেই আয়তাকারীমা বলে বা ডাক দেওয়া হবে বা কে সেই অধিকারী হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, হে আবু বকর, তুমি যখন ইন্তেকাল করবে তখন তোমাকে এবার ডাকা হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে নফসের যে প্রকারভেদ আছে এটার মধ্যে উত্তম সর্বোত্তম যে
সর্বোত্তম নফস,
নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, যারা সর্বোচ্চ এবং নেককার, যারা আল্লাহ তাআলা অতি মকবুল
মেহফুজ থাকেন, যারা গুনাহ থেকে যারা মেহফুজ থাকেন। মানুষ মাত্রই তো ভুল, গুনাহ হবেই। আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু ওয়াসালাম যারা ছিলেন তারা পূত পবিত্র ছিলেন, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা মাসুম ছিলেন, তাদের গুনাহ করা থেকে পাক। আর যারা বাকি যারা রয়েছিলেন আল্লাহর ওলি, তারা তাদের আল্লাহ তাআলা তাদের মেহফুজ রেখেছেন।
হ্যাঁ, আল্লাহ তাআলা
সাহাবা কিরামদেরকে হেফাজত করেছেন, তাদের কি বলা নফসে মুতমাইন্না, তারা আল্লাহ তাদের হেফাজত করেন। নফসে লাওয়ামা এটা কিন্তু যাদের মধ্যে রয়েছে, নফসে লাওয়ামার ব্যাপারে আসে মনোয়ার ভাই যে অনুশোচনা জাগা, গুনাহ হয়ে গেছে নিজের মধ্যে অনুশোচনা জাগাটা এটা কিন্তু খুবই জরুরি। এটা গুনাহ করছে তো করছে, বেবাক হয়ে যাচ্ছে, মানে গুনাহ করতেই আছে, করছে তো করছে, তার মধ্যে কোনো ই নাই, অনুশোচনা নেই, এটা কিন্তু নফসে আম্মারার উপর পরিপূর্ণ তার উপরে
আপনার যারা অধিকারী হয় তাদের ভিতরে অনুশোচনা জাগে,
অনুশোচনা,
তারা একটা কাজ করার পরে তওবা করে যে না হয়ে গেছে। ভাইয়া বারবার তওবা হবে। আমিরুল সুন্নাত বলেন যে তওবা তাকাজ এটা যখনই তওবা করবে এটাকে লাস্ট এন্ড ফাইনাল তওবা মনে করতে হবে,
মনে করতে হবে।
করার পরে তারপর যদি আবার গুনাহ হয়ে যায় আবার তওবা করবে। এখন আমাদের যারা নফসে আম্মারা ধোকায় পড়ে আছে, লাওয়ামার ক্যাটাগরিতে না, তারা বলে বাস বারবার তো গুনাহ হয়ে যায়, কত তওবা
তওবা করব,
একবারে করে নেব না, হজ করে ইত্যাদি। তো তারা মূলত এই
শয়তানের একবারে রেখে নিব, মেয়ে বিয়ে দিয়ে নেই, নাতি নাতনি হোক, তার অথবা একটু হজে যেয়ে নেই, তারপর দাড়ি রাখবো না, তারপর একটু লম্বা পোশাক পরবো না, মানে অনেকের অনেক ধারণা থাকে। নফসে আপনার আম্মারার
তারা জালে ফেসে আছে, আর নফসে লাওয়ামা তাদেরকে নফসে মুতমাইন্নার দিকেই ধাবিত করে দেয়, অনুশোচনা জাগায় তাকে, তাকে মানে এটাকে বলা হয় তাকে উৎসাহিত করে তওবার ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে।
জি জি, আল্লাহ তাআলা আমাদেরকে নফসে মুতমাইন্নার অধিকারী বানাক, সেই দোয়া করব আমরা। আরেকটি ইন্টারেস্টিং কোশ্চেন হয়েছিল, আমরা ভাতের ভাত খাই, আমরা বাঙালি, মাসে ভাতে বাঙালি বলা হয়, তো এই ভাতের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু ইসলামের কিছু ফরমান আমির রসুল বলেছিলেন।
জি মাশাআল্লাহ, ভাত তো আমাদের সৌভাগ্য যে হাদিসে পাকের বিষয়টা আর সাহাবাই কেরাম থেকে ওটা যেহেতু বর্ণিত আছে, আল্লাহ পাক আমাদেরকে হালাল খাবার এর উপর নির্ভর করা তৌফিক দান করো। যেটা আছে হাদিসে পাকের মধ্যে বিষয়বস্তু, আলী রাদিয়াল্লাহু তাআলার থেকেই সম্ভবত বর্ণিত, যে দুনিয়া ও আখেরাতে খাবারের সরদার হলো গোশত,
জি,
আর সেকেন্ড পজিশন হলো ভাত, চাউল,
চাউল।
তো এটা শোনার পর আমাদের বাঙালিদের বিশেষ করে খুশি লাগে। আর আমির আলী সুন্নাত বলেন যে এই চাউলটার উপকারিতাও আছে, আবার সাইড এফেক্টও কিছু আছে, সেটা বলছে, আমরা সম্পূর্ণটাই আলোচনা করার চেষ্টা করব যে উপকারিতা এটা, এটা সহজে হজম হয়,
হজম হয়।
আচ্ছা, তারপরে এটার মাধ্যমে শক্তিও বৃদ্ধি পায়, পাশাপাশি আরও উপকারিতা আছে, পাশাপাশি আবার যাদের দীর্ঘমেয়াদী ঠান্ডার সমস্যা তো দেখা যায় এটার মাধ্যমে আবার সেই সর্দির ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দেয়, তো বৃদ্ধি করে, তো আরও কিছু বিষয় আছে। তো এইভাবে এই চাল এটার ফজলত যেমন আছে, কিছু সাইড এফেক্ট আছে, আর সবটার ক্ষেত্রে সাইড এফেক্ট থাকে। মধু এটা কত উত্তম একটি খাবার, শিফা বলা হয়েছে, কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য এটা কি, এটা সবাই জানে। তো এই ধরনের, তো আলহামদুলিল্লাহ আমরা চাল যারা খাচ্ছি, তো এটার বিষয়ে বলা হয়েছে যে সব ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা, আর হলো মধ্যম পন্থা অবলম্বন করা। আর বিভিন্ন ধরনের চাল বের হয়েছে, দেখা যায় বড় ছোট বিভিন্ন ধরনের, আর সারা দুনিয়ার মধ্যে এটা একটা কমন খাবারের মতো, সব জায়গায় পাওয়া যায়,
স্টাইলের খাবার খাওয়া। আমরা আমরা সাদাটা খাই,
জি,
আমাদের বাংলাদেশের মধ্যে, অন্যান্য দেশের মধ্যে হয়তো বিরিয়ানিটা ইউজ করে, তারা তেল দিয়ে খেয়ে থাকেন, বিভিন্ন আইটেমের হয়ে থাকে। যাই হোক, আল্লাহ তাআলা এই নিয়তে যদি আমরা খাবার খাই,
জি জি,
দুনিয়া আখের উত্তম খাবারের সেকেন্ড পজিশনে আমাদের ভাত রয়েছে, এই নিয়তে আমরা খাবার খাই, তো
আজকে যারা আমরা ফাস্ট ফুডের নামে যা খাচ্ছি তা আসলে ফাস্ট ফুড ওইটা না। ফাস্ট ফুড কোথায়, যে কোরআন হাদিসে যেটা বর্ণিত আছে সেটাই, তো সেগুলোর মধ্যে আমাদের মনোনিবেশ করা দরকার।
আল্লাহ আকবার। আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, কিন্তু শোয়েব ভাই অনেকক্ষণ ধরে বসে আছেন, মনে করছেন কখন আমরা সময় দিব দিব। আসলে টাইম কোথেকে চলে যায়। আসুন আমরা কালাম শ্রবণ করি একটু শর্টকাটে, আমরা ইনশাআল্লাহ তাহলে সংক্ষিপ্ত কালাম শ্রবণ করব।
করে ধোলি আমার মর মুখে দিও মে কে মদি নরে ধোলি আমার মর মুখে দিও মে কে
দর্শকের কল রয়েছে। আমরা ইলমে হিকমতের বাণী অনুষ্ঠানে আপনাদের অভিমতগুলো আমরা শ্রবণ করে থাকি, আসুন আমরা আপনাদের অভিমতগুলো শ্রবণ করি। জি কল।
আমার নাম মিঠু, আমি আপনাদের চ্যানেলটা সবসময় দেখি, খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আমি এই চ্যানেলটা পাওয়ার পর থেকে আমি মানে কি আমাদের কিছু পরিবর্তন হয়ে গেছি, আমার খালি এটা না দেখলে ভালোই লাগে না।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে স্থায়িত্ব দান করুন, ইস্তিকামত দান করুন এর মধ্যে, ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে। জি নেক্সট।
আমি মানিকগঞ্জ থেকে বলছি, আমি আজকে লাইভ অনুষ্ঠান দেখছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে নেককার পরহেজগার মুত্তাকি বানাক, আপনার সাদাকায় আমাদেরকে বানাক। পরবর্তী।
আমার নাম মোহাম্মদ রিবন মিয়া, কুমিল্লা থেকে।
যারাই আমাদেরকে কল করেছেন, যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, যুক্ত হয়েছেন সোশ্যাল মিডিয়াতে, যারা দেখতে পাচ্ছেন অথবা যুক্ত হয়েছিলেন, আল্লাহ তালা সকলকে ইবাদতওয়ালা, রিয়াজতওয়ালা, নেকিওয়ালা, খুশিওয়ালা, আফিয়াতওয়ালা, নিরাপত্তাওয়ালা, দীর্ঘ জিন্দগি নসিব করুন, আমিন। আমরা
এখানে প্রশ্ন যাওয়ার পূর্বে আমি একটু, যারা প্রশ্ন করে তো তাদের কিছু বিষয়ে মানে সাথে সাথে বলার পর যদি বলে দেওয়া হয়, হয়তো যে প্রশ্ন যারা করেছে তারাও কিন্তু হয়তো মাঝে দেখছে। তো আমার প্রথম ভাই যখন প্রশ্ন করলো যে আমি সব সময় দেখি, তো এতে ওই ব্যক্তিকে যদি বলে দেওয়া হয় ভাই আপনাকে আসলে সব সময় দেখেন, তো সে বলবে আসলে আমি অতিরিক্ত খুশি হয়ে আমার সে আবেগটা আমি প্রকাশ করেছি। তো নর্মালি সবসময় কেউ দেখে না, কারণ আমরা জানি যে পাঁচক তো নামাজ ফরজ, তো নামাজ তো পড়তে হয়,
নামাজের টাইম রয়েছে, তো খাবারের টাইম
আরো হক আদায় আছে। তো এখানে যখনই একটা মানুষ বলে যে আবার যদি কারো আসু আসু আসে ভিতরে, তো এটা বুঝতে হবে যে সে আসলে বেশিরভাগ সময় দেখার চেষ্টা করে, আর অতিরিক্ত জরুরি যে প্রয়োজন আছে সেটা তো অবশ্যই সেরে নেয়।
ঠিক আছে, আপনার ইয়ে
আমরা বলার ক্ষেত্রে যাতে ওইটা যে আলহামদুলিল্লাহ আমি অনেক সময় অধিকাংশ সময় আমি মাদানী চ্যানেল দেখি,
আপনার কাউকে যদি চার পাঁচ বার কল দেয় তাহলে হাজার বার কল দেওয়ার পর কল রিসিভ করলি না?
জি, এটা বলে
মানে এর উদ্দেশ্য হচ্ছে অধিকাংশ টাইম, অধিকাংশ অধিক বার অথবা অনেক সময় ধরে দেখা হচ্ছে আর কি, এরকম বলা হয়ে থাকে। যাই হোক, আপনি ভালো দিক আমাদেরকে বুঝিয়েছেন, এবং আমাদের এটাও খেয়াল রাখা হচ্ছে যারা কল করছি আমরা, এরকম বলা উচিত। কোরআনে পাক বরকতের জন্য গাড়িতে রাখা এবং সেই গাড়িতে গান বাদ্য বাজানো।
আল্লাহ আল্লাহ, আমিরুল সুন্নাহ দেবী সে খুব চমৎকার মাদানী ফুল দিয়েছেন যে সে আলোকে বলার চেষ্টা করব। আমিরুল সুন্নাহ বলেন যে বরকতের জন্য কোরআনুল কারিম গাড়িতে বাড়িতে মুসলমানের যেখানেই ভালো মনে করে তারা রেখে থাকে। দেখা যায় আমিরুল সুন্নাহ বলেন যে এমন কোনো ঘর নেই
যে ঘরে কোরআনে পাক নেই,
মুসলমানদের যে ঘরে কোরআনুল কারিম নেই
একের অধিক হবে।
জি, কিন্তু এমন কোনো ঘর নেই মুসলমানদের যেখানে গান বাজনা নেই, এরা আমি বলবো না।
হতে পারে এমন কোনো মোবাইলও নাই যে মোবাইলে কোরআনে পাকের অ্যাপস নাই।
অ্যাপস নাই, জি। তো এই ক্ষেত্রে আমিরুল সুন্নাহ
বলেছেন যে ওয়েবসাইটের মধ্যে ও প্লে স্টোরের মধ্যে কোরআনুল কারিম অ্যাপস আছে,
যে কোরআনুল কারিম থাক বা না থাক,
জি,
গাড়িতে যদি তাজিম সম্মান করার মতো জায়গা থাকে বা উপযোগী থাকে রাখতে পারে।
জি,
আর কোরআনুল কারিম থাক বা না থাক গান বাজনা বাজানো এভাবে নাজায়েজ ও গুনাহ। ঠিক আছে,
কোরআনুল কারিম থাকলেই যে নাজায়েজ হবে অথবা না থাকলে জায়েজ হয়ে যায় এরকম
এমন এরকম না। আবার ঘরের মধ্যে একই অবস্থা। তো দেখা যায় এরকম হয়, অনেকে কি করে গান বাজাচ্ছে কোরআন শরীফটা ওই রুমে নিয়ে রাখো, বা কোনো রুমে কোরআন শরীফ আছে তো সেই রুমে গান বাজায় না আরেক রুমে বাজায়। তো মনে রাখতে হবে যে যে জিনিসটা ইসলামের নিষিদ্ধ তো সেটার কারণ প্রেক্ষাপট সবকিছু জেনে বুঝে আমাদের আমল করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বাস ঘরে ঘরে কোরআনুল কারিমের চর্চা করার তৌফিক দান করুক, আর গান বাজনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।
আমিন আমিন।
এখানে আরো কিছু কথা বলা হয়েছে যে আমাদের মোবাইলগুলোর মধ্যে রিংটোন গানের হয়ে থাকে, বিভিন্ন মিউজিকের হয়ে থাকে, এমন কিছু মিউজিক আছে যেগুলো গানের সাথে রিলেটেড, ওটা স্মরণ হলে দেখা যায় বেজে ওঠে মোবাইলের মসজিদের মধ্যে বেজে ওঠে। তো এমন কিছু টোন ব্যবহার করা যে বোঝা যায় আমার মোবাইলের মধ্যে কেউ কল দিয়েছে। তো এটা যদি আমরা সিলেক্ট করে নেই, মাঝহাবি যারা লোক আছে এদের মধ্যে এটা অনেকের সচেতনতার সাথে তারা রিংটোন ব্যবহার করে, তো সেটা তামিরুল ইসলাম বলেন যে এগুলো থেকে বেঁচে থাকার মানুষ খুব কম। যারা অতিরিক্ত পরহেজগার হয়তো তাদের মধ্যে পাওয়া যায়, বা দাওয়াত ইসলামের মধ্যে অতিরিক্ত নিকটে যারা প্রকৃত দাওয়াত ইসলামী ওয়ালা যাদেরকে বলা হয়, তো তাদের হয়তো বাঁচার একটু জেহেন আছে, অন্যদায় আসে যায় ভালোবাসে, তো তাদের মধ্যে দেখা যায় রিংটোন বেজে ওঠে, গান বেজে ওঠে। তো এগুলি থেকে প্রকৃতপক্ষে আমাদের বাঁচা উচিত। যখনই আমরা এগুলো থেকে বাঁচতে পারবো তো দেখা যায় যে আগে প্রথমে নিজের মধ্যে যদি পরিবর্তন আনি তাহলে এটা দেখে আমার পরিবারকে আমি বলতে পারবো, তারপর আমার সমাজ হবে। এখন নিজের মধ্যে যদি পরিবর্তন না হয় তখন কী করে? অনেকে অপারগতা প্রকাশ করে যে ভাই ভাই আমি তো ভাই অন করতে পারি অফ করতে পারি না ইত্যাদি বিভিন্ন অজুহাত দেখায়, বা এখানে কীভাবে কি সেট হলো। হ্যাঁ, কখনো ভুল হতে পারে, কিন্তু আমি কি এটার জন্য আমি চেষ্টা করেছি? আমি কি কখনো মোবাইল নিয়ে গেছি কোথাও? তো এইভাবে দেখা যায় যে আমরা যদি চাই যে আমাদের বরকতটা প্রকৃতপক্ষে নেয়ার জন্য, তাহলে আমাদের মিউজিক থেকে গান থেকে বাঁচতে হবে, আর কোরআনুল কারিম এটা ঘরে রাখা বা গাড়িতে রাখা বা যে জায়গায় বেআদবির কোনো সম্ভাবনা নেই
ওখানে রাখা,
সেখানে রাখা ভালো।
আপনি দেখুন না মনোয়ার ভাই, এখানে কথাটি না বললেই নয়, পাঁচ ওয়াক্ত নামাজি,
জি,
নামাজ পড়তে দাঁড়ালে মনে হয় আপনার উজু ঠিক মতো হয়েছে কি হয়েছে না সেটা দেখার সুযোগ নেই, কিন্তু জামাত আমার ধরতে হবে।
জি,
এর মানে হচ্ছে সে জামাতের দিকেও খুবই
আগ্রহী
এবং তাকবীরে উলা দিকে তার যথেষ্ট খেয়াল।
জি,
এই ব্যক্তির মোবাইল থেকে হঠাৎ মসজিদের মধ্যে রিংটোন বেজে উঠলো, মিউজিক্যাল রিংটোন বেজে উঠলো,
জি,
কেমন একটা আপনার আচরণ চিন্তা করতে পেরেছেন? আমি নামাজি পাঁচ ওয়াক্ত নামাজি, আমার তো কমসে কম মোবাইলের মধ্যে হয় ভাইব্রেট থাকবে, সাইলেন্ট থাকবে, অথবা এমন রিংটোন যেটা হবে যার মধ্যে কোনো মিউজিক নেই।
আমি এক মোবাইলকে দেখেছি যে সে মোবাইল মসজিদে ঢোকার পূর্বে বন্ধ করে
দেয়।
আমি বললাম যে ভাই আপনাদের ব্যস্ততা আছে বন্ধ করেন, বাস এই মসজিদের ভিতরে আমার ব্যস্ততা দেখানোর কোনো প্রয়োজন নেই, না আমি সাইলেন্ট করবো না আমি ভাইব্রেশন দেবো, বাস টোটালি অফ। তো তার অভ্যাস হয়ে গেছে, মসজিদে ঢোকার পূর্বে মোবাইল
বন্ধ।
এখন আমাদের অনেক ব্যস্ততা, সাইলেন্ট করলেও সমস্যা নেই, ভাইব্রেশন দিলেও সমস্যা নেই, কিন্তু ভাইব্রেশনও দেখা যায় অনেক সময় আওয়াজ এমন হয় যে পাশের ব্যক্তি কিন্তু ডিস্টার্ব হয়। তো যদি আমাদের মন মানসিকতা এমন হয় আমি থাকি কতক্ষণ, 5, 7, 10, 12, 15 মিনিট মসজিদের মধ্যে, এর মধ্যে যদি আমি দুনিয়ার ব্যস্ততা, এখন একটা মেসেজ আসবে মোবাইলটা অন করলে ভাই, সেই নেট অন করলে সেই মেসেজ আসবেই, এটা এমন না যে এসে আবার চলে যাবে,
মুসলমান
হিসেবে তার বোঝা উচিত যে এটা নামাজের টাইম। আচ্ছা, তো এই হিসাবে যদি আমরা এই অভ্যাসটা করে নিতে পারি যে মসজিদে যাওয়ার পরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আমাদের ইবাদতের জন্য, আর ইবাদতের মধ্যে সকল ইবাদতের প্রায় সমন্বয় ঘটে নামাজের মধ্যে, নামাজ মুমিনদের জন্য মেরাজ, সেখানে গিয়ে যদি আমি এত ব্যস্ততা দেখাই, তা আমি তো আমার এয়ারপোর্টে যাওয়ার সময় বেশি ব্যস্ততা দেখাই না বাইরে যাওয়ার সময়, যে পাসপোর্ট ভুলে গেলাম কিনা বা সবকিছু, ও সব সব কিছুর ক্ষেত্রে সচেতন। তা আমি যখন মেরাজের উদ্দেশ্যে রওনা, হাকিকে যদি মেরাজের উদ্দেশ্যে রওনা দেই, এখন যদি বলা হয় আমাদের জন্য এমন ব্যবস্থা আছে যে আমরা এখন এই চাঁদের দেশে যাবো, আল্লাহ তাআলার সাথে দিদার করব, হ্যাঁ, তো এই ক্ষেত্রে তো আমার মনে হয় কোনো ধরনের ব্যস্ততা থাকবে না। তো এই জন্য আর নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ, তো সেটার ক্ষেত্রে আমার এত ব্যস্ততা, এত দোকানদারি হিসাব, এত দুনিয়াদারি হিসাব, এত মোবাইলকে মানে সচেতন করা, এই করা ইত্যাদি সব কিছু থেকে মনকে ফিরিয়ে যে নামাজ পড়বে, সেই নামাজে কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের ক্ষেত্রে
এখন আপনার দেখবেন
মাধ্যম হিসেবে কাজ হবে।
আমাদের বিভিন্ন জায়গাতে যেমন সাউন্ড সিস্টেম থাকে প্রত্যেক মসজিদেই এখন রয়েছে, যদিও ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে মাইক ব্যবহারের ক্ষেত্রে, সাউন্ড ব্যবহারের ক্ষেত্রে, আপনার টেলিভিশনে কথা বলার ক্ষেত্রে অনেক ইখতিলাফ রয়েছে, অনেকে এটাকে তারা না জায়েজ মনে করে, তাদের দলিল রয়েছে, আবার যারা জায়েজ মনে করছেন তাদের কাছে দলিল রয়েছে। এর মধ্যেই আপনার একজন ইসলামী ফোন দিলেন যে এক মসজিদের মধ্যে ইমাম সাহেব প্রথম রাকাত শুরু করলেন মাগরিবের নামাজ, তো দ্বিতীয় রাকাত থেকে শুরু হলো আপনার ওই যে টিউনিং হয়ে গেছে,
যে মাইকের মধ্যে প্রবলেম, মাইকের মধ্যে আওয়াজটা বিকট হয়ে যাবে,
ওইটা না,
আচ্ছা
আপনার রেডিওর যে এটা ফ্রিকোয়েন্সির সাথে মিলে গেছে, এখন ওই রেডিওতে যে অনুষ্ঠানগুলো সম্প্রচার হচ্ছে সেটা মসজিদে সম্প্রচার হচ্ছে, অথচ নামাজও চলছে। তো এই যে একটা অবস্থা, আপনার নামাজ নিশ্চয়ই বিঘ্ন করছে, এবং সেখানে আপনার মিউজিক্যাল যে ইগুলো মসজিদের মধ্যে ফুল আওয়াজে বেজেছে, যদিও এটা টেকনিক্যাল ইস্যু, কারো হাতে ছিল না এটা, তারপরেও আমাদের উচিত এরকম যেসব অঞ্চলের মধ্যে এভাবে রেডিও সেন্টার রয়েছে অথবা মিউজিক্যাল আপনার ট্রান্সমিশন আসার সুযোগ রয়েছে, তো সেখানে এমন কিছু মেশিন রয়েছে যে মেশিনগুলো এগুলো আসাতে বাধা দেয়, আসবে না, এমন কিছু মেশিন রয়েছে, সেই মেশিনগুলো ব্যবহার করা মসজিদ কমিটির এটাও কর্তব্য যে নামাজের সময় অনেক সময় তারাবির সময় দেখা যায় তারাবি পড়ছে, তো গুনগুন আওয়াজ অন্য অপর প্রান্তে গানের আওয়াজ আসতেছে তো মসজিদের মধ্যে, তো মসজিদ কমিটির উচিত যারা সাউন্ড সিস্টেম ব্যবহার করে, যারা এই ধরনের সেট ব্যবহার করে, তাদের এই ধরনের সেট প্রোটেক্টেড সেট ব্যবহার করা, যাতে করে আপনার এইসব ফ্রিকোয়েন্সি যাতে করে অ্যাট্রাক্ট না করতে পারে, এদিকটাও আমাদের খেয়াল রাখা উচিত। পাশাপাশি যারা আমরা সফরে যাই, আপনারা দেখবেন যে ঢাকা থেকে দূরপাল্লা গাড়িগুলোতে 3-4 ঘন্টা 6 ঘন্টা সফর হয়, লঞ্চ স্টিমারে সফর হয়, তো ট্রেনে সফর হয়, সামনে স্ট্রিম স্ক্রিন লাগানো এবং ওখানে গান বাদ্য চলছে, তো দেখুন হাওয়ার মধ্যে চলছে, পানির মধ্যে, কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেউ আমরা বলতে পারি না, হয়তোবা ওখানে না দেখার এবং এগুলোকে খারাপ মনে করার মানুষ আছে কিন্তু তারা বলতে পারে না, এমন কিছু মানুষ থাকে তাদের চাহিদা থাকে এটা চালানো হোক, চাহিদা থাকে, কেমন চাহিদা চিন্তা করুন, সফরে যাচ্ছে নিজের জানটা হাতের মধ্যে, কখন মানে যে যার মধ্যে চাহিদা রয়েছে তাকে আমি উদ্দেশ্য করে বলবো, তিনি কি দেখে না যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে 3-4-5 করে আপনার নদীতে পড়ে যায়, মানুষ মরে যায়, লঞ্চ ডুবে যায়, আল্লাহ না করুক, আপনার এই যে এর মধ্যে ইন্দোনেশিয়ার মধ্যে এই ক্রাশ হয়ে গেছে, বিমান ক্রাশ হলো, তো দেখুন আল্লাহ তাআলা কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা এমন অবস্থায় আমাদের মৃত্যু দান করুন যে অবস্থাতে আল্লাহ তাআলার সান্নিধ্যে থাকি, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকি, ইবাদতের মধ্যে থাকি, এমন যেন না হয় যে গান চলছে এদিকে সিনেমা চলছে আর আমার মৌত আসছে, নিঃসন্দেহে এখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসতে পারে না, কেননা এখানে টিভি স্ক্রিনের মধ্যে বেহুদা ই হচ্ছে, তো সেজন্য সচেতন নাগরিক যে আমরা রয়েছি, আমাদের উচিত হচ্ছে যারাই আমরা সফর করব কমসে কম এটাকে বন্ধ করে দেওয়ার একটা ব্যবস্থা করা, নিজে উদ্যোগী হন ইনশাআল্লাহ তাআলা আশা করি বন্ধ হয়ে যাবে, একে বলতে থাকুন আমার কাজ বলা, হতে পারে মুখে আল্লাহ তাআলা এমন তাসির দান করে দিবে সুপারভাইজার ড্রাইভারের মনের মধ্যে লেগে যাবে এবং বন্ধ করে দিবে, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমাদের বলা উচিত। এছাড়া নামাজের ব্যাপারে অনেক সময় দেখা যায় এমন কিছু গাড়ি রয়েছে যে নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে, মানে দাঁড়ায় না, নামাজের টাইম দেয় না, অথবা দেখবেন মানে অধিকাংশ মুসলমান গাড়ি দাঁড়ানো আছে নামাজের জন্য টাইম দেওয়া হয়েছে, বাইরে বের হয়ে সিগারেট টানবে, আপনার দাঁড়িয়ে থাকবে তো কেউ পান খাবে, কেউ ওইটা খাবে, ওইটা খাবে, তো নামাজে যাচ্ছে না, নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে, নামাজে যাচ্ছে না। তো এই কাজগুলো করা থেকেও আমাদের বিরত থাকা উচিত। আবার এর মধ্যে কিছু আবার এমনও মানুষ রয়েছে, নামাজের মধ্যে যদি 10 মিনিট সময় লেগে যায় তো এই 10 মিনিট সময় দিতে রাজি না, আরে না লেট হয়ে যাবে, অথচ যদি গাড়ি জ্যামে পড়ে যায় আধা ঘন্টা, তখন আর কোনো কৈফিয়াত নেই। তা আল্লাহ তাআলার উপর ভরসা রাখা উচিত, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমাদের চলা উচিত এবং কোরআনে পাকের বরকত অর্জন করা উচিত। শুধু রেখে বরকত অর্জন নয়, ঘরের মধ্যে হয়তো যারা দেখতে পাচ্ছেন একটু ঘরে যেখানে আপনার কোরআনে পাক রয়েছে একটু দেখুন তার মধ্যে আপনার কতগুলো ময়লা জমে আছে কভারের উপরে, একটু ট্রাই করুন, দেখুন, এখনই দেখুন, হতে পারে এর মধ্যে ময়লা জমে আছে। বরকতময় কোরআন ইসলামের সংবিধান বলা হয়েছে, এই কোরআনে সব কিছু রয়েছে আমাদের জন্য, মুসলমানের জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত এই কোরআনে পাক আল্লাহ তাআলার বাণী, সেই বাণীকে আমি রেখেছি কোথায়? আলমিরার উপরে রেখেছি, কিন্তু সেখানে ময়লা আবর্জনা জর্জরিত, কারণ ডেইলি তো পড়ছে না কোরআন, এখন কোরআন পড়ার সময় কোথায়? তো এটাও দেখা উচিত, কোরআন পাঠ করা উচিত, কোরআন রেখে বরকত অর্জন তো হবেই। কোরআন ধরা, কোরআন সোয়া, স্পর্শ করা, বুকে লাগানো, চুমু খাওয়া, চোখে লাগানো, মাথায় লাগানো, সকল কিছু বরকতের কাজ, কিন্তু সবচেয়ে বরকত হচ্ছে এটা পাঠ করা, পাঠ করে বরকত অর্জন করা। কেননা প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10-10 করে নেকি আল্লাহ তাআলা দান করছেন, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার। এই জন্য কোরআনুল কারীম আমরা পাঠ করি এবং নিজের কাছে রাখার চেষ্টা করি, যেখানে আমরা থাকব কোরআনে পাক রাখবো। এবং ডেইলি ডেইলি আমরা রমজান মাসে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, ডেইলি বলতাম, আজকেরও বলে দিব, যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি আমরা 5 পিসটা করে আদায় করি না, 5 পিসটা, 1 পিসটা করে করে 5 ওয়াক্ত নামাজে 5 পিসটা করলে আশা করি আপনার 1 মাসের মধ্যে কোরআন খতম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এটা আমরা কন্টিনিউ করি, যে ডেইলি 5 পিসটা আমরা পড়ার চেষ্টা করি, 5 পিসটা না পড়ে 1 পিসটা কমসে কম পড়ি আমরা, বরকত অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি ফজরের নামাজ পড়তে উঠেছেন, ফজর নামাজ পড়ে আপনার 1 পিসটা পড়তে, যারা একবারে সোলো পড়ে হোক তার 5 মিনিট লেগে যায়, 5 মিনিট 10 মিনিট বসে আপনি আস্তে আস্তে করে পড়ুন, 1 পিসটা পড়ে আপনি এর আগে অন্য কাজে যাবেন না, এটা নিয়ত করে নিন। যদি হাতের কাছে আপনার ই না থাকে, এখন তো সবার কাছে আপনার স্মার্টফোন রয়েছে, এই স্মার্টফোন যাদের রয়েছে আপনি দাওয়াত ইসলামের অ্যাপস থেকে আপনি কোরআন কারিম অ্যাপসটি ডাউনলোড করে নিন, বুকমার্ক দেওয়া যায় ওখানে, যে পিসটা পড়বেন সেই পিসটা আপনি ওখানে ই দিয়ে রাখতে পারবেন, আপনি ডেইলি 1 পিসটা করে পাঠ করুন, ইনশাল্লাহ এর বরাকাত আপনি নিজেই দেখতে পাবেন আল্লাহ যদি চাহে ইনশাল্লাহ তাআলা। তো আশা করি আপনারা নিয়ত করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অনেকগুলো আমাদের টপিক রয়ে গিয়েছে, এর মধ্যে একটি টপিক আমরা নেই। অনেকে বলা হয় জন্ম তারিখের সাথে মিল রেখে নাম রাখতে হয়, তো এ ব্যাপারে আমরা সুন্নাত খুব গুরুত্বপূর্ণ মাদানী ফুল দিয়েছি। শর্টকাটের মধ্যে যদি আমরা একটু দেখি, তো জন্ম তারিখের সাথে মিল রেখে নাম রাখার ব্যাপারে যেটা বলা হয়েছে, তো এ ধরনের কোনো রেওয়াত অথবা হাদিসে কারিমা
জরুরি নয়,
জরুরি না, কিন্তু নামের ক্ষেত্রে আপনার আব্দুল্লাহ, আব্দুর রহমান এবং মুহাম্মদ নাম রাখার ব্যাপারে হাদিসে কারিমার মধ্যে ফজিলত রয়েছে। তো আর আমরা তো এখন নাম রাখার ক্ষেত্রে ইউনিক খুঁজি, নানটু বল্টু সল্টু নামের অভাব নেই, যে নামের কোনো অর্থই নেই, এমন এমন নাম আমাদের সন্তানদেরকে রেখে দেই এই নামের কোনো অর্থই নেই, কোনো অর্থ নেই, অথচ নাম রেখে দিছে, ইউনিক মানে এলাকার মধ্যে
অনেক নাম এমন আছে যে রাখলে গুণা নেই, কিন্তু প্রকৃতপক্ষে যে আমরা আমাদের চিন্তাধারাটাকে যে হাশরের ময়দানে ডাক দেওয়া হবে, আমাদের এমনও দেখা গেছে যে সমাজে কেউ এই নামে ডাকাটা পছন্দ করে না, ডাকলে বলে দেয় ভাই আমার এই নামে ডাকবেন না ওই নামে ডাকবেন, আজকে আমার একটা ব্যক্তি ডাকবে সেখানে আমার ভালো লাগতেছে না, তো হাশরের ময়দানে যদি আমার সেই নামে ডাকা হয় সবার সামনে তো সেটা কেমন? তো জিনিসটা আমাদের অর্থবহ হওয়া দরকার। আর মোহাম্মদ নাম রাখা এটা অনেক ফজিলত রয়েছে, মাগফিরাতের সুসংবাদও আছে, তো নাম রাখা পাশাপাশি ডাকার জন্য একটা অন্য ভালো একটা নাম রাখা, তো এই ক্ষেত্রে যদি আমরা সতর্কতা অবলম্বন করি এবং ওলামাই কেরাম এর শরণাপন্ন হই, হ্যাঁ ভালো নাম, সাহাবাই কেরামদের নাম, বুজুর্গানে দিনের নাম, আম্বিয়া আলাইহিমুসসালামের নাম, তো সেগুলোর ক্ষেত্রে আমরা সহজতা যেটা উচ্চারণগত সুবিধা হয়, অনেক সময় দেখা যায় মাখরাজ এর এমন জটিলতার মধ্যে পড়ে যায় নাম রাখা হলো, তো দেখা যায় যে ওই চিন্তাধারা যে ওইভাবে নাম ডাকবে না কেউ,
কোন অ্যাক্টরের নামে নাম রাখে তো অ্যাক্টরের তাসি তার মধ্যে আসবে, কেউ যদি কোনো আল্লাহর ওলির নামের সাথে নাম মিলিয়ে রাখে তার নামের বরকত সে অর্জিত হবে। কেউ যদি আপনার কোনো মুহাদ্দিসের নামের সাথে নাম রাখে তাহলে তার ফয়জান তার মধ্যে আসবে, ঠিক না? কেউ যদি মুফাসসিরের নামের সাথে নাম মিলিয়ে রাখে তাহলে তার ফয়জান তার মধ্যে আসবে, এটাই স্বাভাবিক। আমাদের উচিত, আমরা যারাই অনেকেই আমাদেরকেও ফোন দেয়, ব্যক্তিগত পদে আমাকেও ফোন দেয় অনেকে নাম রাখার জন্য, বিশেষ করে আমিনুল সুন্নতের দরবারেও অনেক সময় পাঠাতে হয় নামের জন্য। তো সবারই আপনার ই থাকে। আমার কাছেও যারা নাম অনেক সময় বলে যে হুজুরকে নাম দিয়ে দেন, তা আমি বলি আপনারা নাম সিলেক্ট করেন এর মধ্যে থেকে আমি দিব, কারণ আমার অভিজ্ঞতা হয়ে গিয়েছে যে যাদেরকে আমি নাম দিব নাম পছন্দ হবে। হুজুরের নাম স্বাস্থ্যবাহের নাম আছে, হুজুর আমার এটা এলাকার মধ্যে আছে বলে দেয়। তো সেজন্য নামের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য রাখি, ইউনিক নাম খোঁজার এতটা প্রয়োজন মনে হয় না। দেখুন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি কত বড় দার্শনিক ইসলামের মধ্যে নিয়ে, ওনার কিতাব না হলে হয়তো আমরা অনেকটা অন্ধকার জগতে রয়ে যেতাম। মহলিকাতের ব্যাপারে উনি কত সুন্দর লিখেছেন, আর নিজেকে একজন মানুষ হিসাবে তৈরি করার জন্য ওনার কিতাব পাঠ করা খুবই জরুরি রয়েছে। ইহুল উলুম রয়েছে, মিনহাজুল আবেদিন রয়েছে, মুকাশাফাতুল কুলুব রয়েছে, ওনার জগৎ বিখ্যাত কিতাব। ওনার নামের আগে যেগুলো ব্যবহার করে মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, ওনার দাদার নাম, ওনার বাবার নাম এবং ওনার নাম, দাদার বাবার নাম, পরদাদা, পরদাদা, দাদা, বাবা, নাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ ইমাম গাজ্জালি। তো এই যে তাদের নাম মানে নসব ছিল, এগুলো আমরা চেষ্টা করি, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। ইউনিক নাম খোঁজার পরিবর্তে আমরা ভালো নাম, আমি পরামর্শ দিব আপনার নাম চেক করুন, সবার নাম, কার নাম অর্থবোধক, কার নাম অর্থবোধক নাই মানে অর্থহীন, এগুলো সব চেঞ্জ করে ফেলুন। হ্যাঁ, চেঞ্জ করুন।
আচ্ছা, এখানে একটু বলে দিই যে অনেকে আবার বলতে পারে যে একজন আমাকে একবার প্রশ্ন করছে, ভাই আমি নতুন নাম রাখবো, আমাকে কোনো ফিদিয়া বা কোথাও কিছু দিতে হবে কিনা
নাম চেঞ্জ করতে? এখন অনেকে ফিদিয়া না, অনেকে বলে নাম রাখতে না,
আমাকে এইভাবে
আকিকা করতে
হবে, এইভাবে বলছে। তো এরকম, তো এটা তাদের সহজ কথা যে যখন আপনি নিচ্ছে, এই যে এখন এই মুহূর্তে যে আপনার শুনলাম ভালো নামের বরকত বা ভালো নাম রাখা উচিত, এই মুহূর্তে নিজের নামটা যদি অর্থবহ না হয় তাহলে বাস মাদানী চ্যানেল কল সেন্টারে ফোন দেন, কোনো মোবাইল লিখে ফোন দেন, সুন্নি আলিমকে ফোন দেন, বা যাকেই হোক আপনার নির্ভরযোগ্য মনে হয় তার থেকে একটা সুন্দর নাম জেনে নেন এবং নিজে রেখে দেন। বা আপনি যদি জানেন যে যেমন আব্দুল কাদের, তিনি কে, বরপীর আব্দুল কাদের জিলানি,
তার নামে নাম,
হ্যাঁ, তারপরে মঈনুদ্দিন, তো এভাবে যদি জানা যায়, শাহজালাল, হ্যাঁ, প্রসিদ্ধ যে নামগুলি আছে, হ্যাঁ, দেখা যায় যে এখানে অনেক বিষয় গরিবরা বেশি এগুলির মধ্যে আগানো। এখন বলে যে উদাহরণস্বরূপ আল্লাহ মাফ করুক, বা ফাতিমা তো জহরা রে দেয়াল তালান, এখন ফাতিমা যদি কেউ বলে দেয় ফাতিমা তো ওই বাড়ির কাজের মেয়ের নাম, আমি রাখবো কেমনে? আচ্ছা, সে এটাকে যে দেখলো, সে কি এটা দেখলো না যে জান্নাতের রমণীদের, আমি যে জান্নাতে যাওয়ার প্রত্যাশা করছি সেই জান্নাতে মহিলাদের সর্দার হবে মা ফাতিমা তো জহরা রে দেয়াল তালান, তার নজর থাকে কোথায়? ওই দিকে, যে আমি এই নাম রাখবো, আর তার নজর কেন ওদিকে না? তো নফসের সাথে না ধোকা, যে নাম বরকতপূর্ণ পুরো গ্রামের মানুষ যদি এক এই নাম রাখে, হ্যাঁ, পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনেক সিগন্যাল আছে, কখনো বলতে পারবে ছোট, এ বড়, এ চিকন, এ মোটা, এগুলো পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলা যেতে পারে। তো এক নাম যদি একাধিকবার থাকে সমস্যা তো নাই, এমন তো নয় হাদিসে পাকে যে মোহাম্মদ নামে যে ফজিলত আছে, এমন তো নয় যে 100 রাখার পরে এই ফজিলত চলে যাবে, এমন তো নেই। তো যে রাখবে, যারা আগে রাখবে, আগে ভালো নিয়ে রাখবে, তার আগে ফজিলত পাবে ইনশাল্লাহ। তো যখনই নাম রাখার ইচ্ছা জাগবে, তো কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই, যখন খুশি তখন সে নাম রেখে দিতে পারবে,
নাম রেখে নিতে পারবে। পাশাপাশি এখন আমি উৎসাহ প্রদান করলাম যে নাম রাখতে গেলে আপনাকে সাহাবিদের নাম আপনি জানেন, সাহাবাই কিরামের নাম আপনি জানেন, সাহাবিয়া যারা ছিলেন তাদের নাম জানেন, আউলিয়াই কিরাম যারা রয়েছে তাদের নাম জানেন, যারা যেমন রাবেয়া বা শ্রিয়া, ওনাদের
নিজের নাম নিজেই রাখতে হবে, জরুরি না যে আরেকজনের কাছে যেতে হবে,
এবং এটা বলে দেয়া যে এখন থেকে আমার নাম এটা,
এর ডাকবে।
হতে পারে অনেকে আবার বলে আমার তো আইডি কার্ডে, এনআইডি কার্ডে এটা, ভাই থাক না, ওটা থাকে থাক, যার জজবা ভালো রয়েছে যদি চায় পরিবর্তন করা সম্ভব, আপনি পরিবর্তন করে নিন, সমস্যা কি, একেবারে পরিবর্তন।
আমাদের মাদানী মহলের মধ্যে অনেক ইসলামী ভাইয়ের নাম কিন্তু আইডি কার্ডে একরকম, আর আমাদের মহলে ডাকা হয় আরেক রকম, এর দ্বারা অনেক সময় হয় এলাকার মধ্যে এক নামে প্রসিদ্ধ, আর মাদানী মহলে দাওয়াত ইসলামী পরিবেশে আরেক নামে সে পরিচিত।
জি জি,
তো এইভাবে প্রবলেম হয়। যাই হোক, ভালো নাম, ভালো নাম,
ভালো নাম, মুনওয়ার ভাই নামও অন্য আরেকটা আছে, মুনওয়ার আলহামদুলিল্লাহ এই নামে আছে। মাশাআল্লাহ, অনেকের নামই চেঞ্জ হয়েছে দাওয়াত ইসলামী দেশে। আল্লাহ তালা আমাদেরকে বরকত দিক। আগামী সপ্তাহে আমরা আবারও আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আসার চেষ্টা করবো অনুষ্ঠান ইলম হিকমতের বাণী নিয়ে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
ওলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।